বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 এপ্রিল, 8 বৈশাখ এবং ফার্সি 1 উর্দিবেহেশত। রেডিও থানার সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বর্তমান পরিস্থিতিতে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনার গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে খাদ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশ সরকার 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান পাকিস্তান তৃতীয় সীমান্ত ক্রসিং উদ্বোধন। পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত বলে প্রেসিডেন্ট রুহানির ঘোষণা। ইরানের ড্রোন শক্তির কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে, স্বীকারোক্তি দিলেন সেন্টকমের কমান্ডার ম্যাকেন্সি। করোনা ভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন। এবং ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল উদ্বাস্তুকে জমির দলিল দেয়া হবে নির্বাচনী প্রচারে, এমন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশে সীমান্তে নিরাপত্তা জোরদার সহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। তিনি আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠকে এ কথা বলেন। রুহানি আরও বলেন, পাকিস্তান আমাদের মুসলিম প্রতিবেশী দেশ, অর্থ বাণিজ্যিক সম্পর্ক সহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে হবে। সীমান্ত বাজারের সংখ্যা ও পরিধিও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। প্রেসিডেন্ট রুহানি পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। রুহানির সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারকে অত্যন্ত গুরুত্ব দেয়। অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরান ও পাকিস্তান তাদের তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে। এর মধ্য দিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে, পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আজ সীমান্ত ক্রসিং উদ্বোধন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী জুবাইদা জালাল এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসমাইলি পিশিন মান্দ সীমান্ত ক্রসিংয়ে উপস্থিত ছিলেন। গত ডিসেম্বর মাসে ইরান ও পাকিস্তান রিমদান গাবদ সীমান্ত ক্রসিং উন্মুক্ত করে। এর চার মাসের মধ্যে আরেকটি সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যখন ইরান সফর করছেন তখন এই সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হল। গতকাল তিনি তিন দিনের সফরে তেহরানে পৌঁছান। ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে পাঁচ জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো একসঙ্গে করতে হবে। ভিয়েনা আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র ইরান প্রেস টিভিকে এসব তথ্য দিয়েছে। সূত্রটি বলেছে একসঙ্গে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার ছাড়া ইরান কোনোভাবেই অন্য কোনো প্রস্তাব মেনে নেবে না। সূত্রটি আরও জানিয়েছে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা তা এক সপ্তাহের মধ্যে পুরোপুরি যাচাই করা সম্ভব নয়, বরং এজন্য সময় লাগবে তিন থেকে ছয় মাস। এদিকে গতকাল দিনের শুরুর দিকে ইরান বলেছে ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া পাঁচ জাতিগোষ্ঠী যদি সঠিক পথে ফিরে না আসে এবং বাড়তি দাবি ও সময়ক্ষেপণ করে তাহলে ইরান এই আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকবে। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বা সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি স্বীকার করেছেন ইরানের ড্রোন শক্তির কারণে গোটা মধ্যপ্রাচ্যে তাদের বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেছেন ইরান ছোট ও মধ্যম আকারের ড্রোনগুলোকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলার কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করছে বলে তিনি জানান। ইরানের ড্রোন শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কমান্ডার আরও বলেন যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা হাতে না আসবে ততদিন পর্যন্ত অন্যদের উপর এক্ষেত্রে কর্তৃত্ব করা সম্ভব হবে না। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি সুস্পষ্টভাবে স্বীকার করেছেন। তিনি ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিস্মিত হয়েছিলেন। এছাড়া তিনি এখনও ইরানের জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধের বিষয়ে আতঙ্কে থাকেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। করোনা ভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে বাংলাদেশে কোভিড নাইন্টিন সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণে 24 ঘণ্টায় 95 জনের মৃত্যু এবং 4,280 জন নতুন রোগী শনাক্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে, ফলে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। আজ বুধবার কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন বলেছেন করোনা রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতাল নতুন করে যোগ হয়েছে। হাসপাতালটিতে ইতোমধ্যেই 138 জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তারাই শুধু এই হাসপাতালে যাবেন, আর যারা ইতোমধ্যে আক্রান্ত হয়ে অন্য কোথাও চিকিৎসাধীন রয়েছেন তারা এখানে এসে ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র জানান দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হল অক্সিজেন সিলিন্ডার, আর এজন্য সারা দেশে 20-25 হাজার অক্সিজেন সিলিন্ডার ছড়িয়ে দেওয়া আছে। করোনায় ষাটোর্ধ্বরাই বেশি মৃত্যুবরণ করছে এবং তাদের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীরাই বেশি। তবে করোনার নতুন যে ধরন এসেছে তাতে তরুণরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। সুতরাং জটিল রোগে আক্রান্ত বা আক্রান্ত নয় এটা দেখার কোনো সুযোগ নেই, সবাইকেই সচেতন হতে হবে। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় 95 জনের মৃত্যু এবং 4,280 জন নতুন রোগী শনাক্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 28,408 জনের, আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 15.07%।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাঁচ শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সমাবেশ থেকে নিহত শ্রমিক পরিবার প্রতি আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। গত শনিবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘুনা এলাকায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হন, আহত হন অন্তত ২৫ জন। এর আগে ২০১৬ সালের ৪ এপ্রিল একই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৬ জন নিহত হয়েছিলেন। ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক হাসপাতালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ ডাক্তার জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করে ওই দুর্ঘটনা ঘটে। এর ফলে এ পর্যন্ত ২২ রোগীর মৃত্যু হয়েছে। ঠিক কি কারণে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়েছে তা স্পষ্ট নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। হাসপাতালটির অক্সিজেন ট্যাঙ্কার লিক হওয়ার জেরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে ভেন্টিলেটরে থাকা রোগীরা মারা যান। প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল উদ্বাস্তুকে জমির দলিল দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন, তারা এদেশের নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন, তারা এদেশের নাগরিক। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
যারা সরকারি জমিতে আছেন, পশ্চিমবঙ্গ সরকারে, যারা কেন্দ্রীয় সরকারের জমিতে আছেন, এমনকি যারা অনেকদিন ধরে প্রাইভেট ল্যান্ডেও আছেন, সব উদ্বাস্তুরা মনে রাখবেন আপনারা আপনাদের নিঃশর্তে জমির দলিল পাবেন, আপনারা প্রত্যেকে হচ্ছেন।
মমতা আজ করোনা সংক্রমণ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন।
এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার, মনে রাখবেন ইট ইজ নট দ্যাট ম্যান মেড ডিজাস্টার। সিরিয়াস জিনিস, সারা দেশে ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, ঘর ভোলানো, পর ভোলানো, ঘর জ্বালানো, সব বিদেশে ওষুধ পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের তৈরি করা ওষুধ পাঠিয়ে দিয়েছে 65% 100% এর মতো বাইরের দেশে। আর দেশে ওষুধ নেই, দেশে ইঞ্জেকশন নেই, দেশে অক্সিজেন নেই। শুধু আমাদের নয়, দিল্লি থেকে শুরু করে হাহাকার চলছে,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন একদিকে বিজেপি, অন্যদিকে বামফ্রন্ট। বামফ্রন্টকে ভোট দিয়ে কি করবেন? ওরা না ঘরকা না ঘাটকা, ওরা তো বিজেপির সাথে গলা মেলাবে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের হামাস নেতা ডক্টর মোহাম্মদ আল খুদারিকে মুক্তি দেওয়ার পরিবর্তে তার স্ত্রী ও পুত্রবধূকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী ডক্টর খুদারির বাড়িতে হানা দিয়েছে। সেখানে তারা ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং সবকিছুর ছবি তুলেছে। এরপর ডক্টর খুদারির স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। হামাস নেতা খুদারিকে মুক্ত করার জন্য নানা অঙ্গনে যে প্রচেষ্টা চলছে তাতে ক্ষুব্ধ হয়ে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি
আমি গাজী আব্দুর রশিদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত কয়েকদিনে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা এবং এক্ষেত্রে ইরাক সরকারের মধ্যস্থতার খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এ আলোচনার গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গত কয়েকদিনে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা এবং এক্ষেত্রে ইরাক সরকারের মধ্যস্থতার খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সৌদি আরব সরকার 2016 সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর গত 5 বছরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরান বহুবার তার আগ্রহ বা প্রস্তুতির কথা জানিয়েছে, কিন্তু তেহরানের এই আগ্রহের তোয়াক্কা না করে রিয়াদ ইরানের সঙ্গে উত্তেজনা জিয়ে রাখার নীতিতেই অটল থাকে। 5 বছর পর রিয়াদ কেন হঠাৎ তেহরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা ও সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে সেটাই এখন বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে আলোচনায় বসতে সৌদি আরবের আগ্রহের অন্যতম একটি বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক পরিবর্তন। এতে কোনো সন্দেহ নেই যে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে তারা বড় ভূমিকা রাখছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে সৌদি আরব সরকার সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে দাপটের সঙ্গে নিজের শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করেছে। শক্তি প্রদর্শন করতে গিয়ে সৌদি সরকার বেশ কিছু বড় বড় ভুল করে বসেছে। উদাহরণস্বরূপ, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার কথা উল্লেখ করা যায়। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভরশীলতাই ছিল সৌদি আরবের শক্তির মূল উৎস, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সৌদি সরকারও তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি আরবের আগ্রহের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টিতে রিয়াদের ভুল পররাষ্ট্রনীতির কারণে সেদেশটির অভ্যন্তরে সৃষ্ট ব্যাপক অসন্তোষ। কেননা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি ও গণ্ডগোল বাঁধিয়ে এ অঞ্চলে সৌদি আরবের রাজনৈতিক অবস্থান অনেক দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সরকার পশ্চিম এশিয়ায় ইরান ভীতি ছড়ানোর জন্য ব্যাপক চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং রিয়াদই এখন বিপর্যয়ের মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে এ অঞ্চলে সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে। ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি আরবের আগ্রহের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং ইয়েমেন যুদ্ধে তাদের পরাজয়। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে রিয়াদ তেহরানের সঙ্গে এক ধরনের প্রক্সি যুদ্ধে লিপ্ত, কিন্তু 6 বছরের যুদ্ধে প্রমাণিত হয়েছে সৌদি আরব ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে। সামরিক বিজয় অর্জন তো হয়নি, উল্টো তারা এখন প্রচণ্ড মার খাচ্ছে এবং এই যুদ্ধে সৌদি আরবের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। যাই হোক, পর্যবেক্ষকরা মনে করছেন ভ্রাতৃপ্রতিম শক্তিশালী দুই মুসলিম দেশ ইরান ও সৌদি আরবের মধ্যকার আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যে খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার এবছর 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতি এখনও বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে এখন রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যে খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার এবছর 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সরাসরি কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যমে এই ধান চাল কেনা হবে। এ সময় তিনি স্বীকার করেছেন, ধান চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় মিলারগণ, এক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা কিছুটা দায়ী।
ক্ষুদ্র চাষি, তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো, লটারির মাধ্যমে যাতে রাজনৈতিক কোন সামাজিক কোন প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। বাজারটা নিয়ন্ত্রণ করছে মিলার, কাজেই সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার দরকার ছিল। অব্যবস্থার সাথে বা যেভাবেই হোক এখানে আমাদের একটু ভুল আছে।
এ প্রসঙ্গে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেছেন, করোনা সংকট মাথায় রেখে ধান চাল একটু বেশি সংগ্রহ করা দরকার, আর দামটা এমন রাখা উচিত যাতে কৃষক সরকারের কাছে বিক্রি করতে আগ্রহী হয়।
করোনার ঢেউয়ে যেহেতু সাধারণ মানুষের খাদ্যের সংকট হতে পারে, সেই হিসেবেই প্রকিউরমেন্টটা বেশি হওয়া উচিত। লটারির মাধ্যমে যে নেওয়ার কথা বলেছে, এখানেও একটু বিবেচনা করতে হবে সেখানে অংশগ্রহণ সবাই করবে কিনা।
ওদিকে দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি চাল নিয়ে অনিয়ম এবং দুর্নীতি এখনো বন্ধ হচ্ছে না। আজ বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে প্রতিটি 30 কেজি ওজনের 14 বস্তা ভিজিডির চাল জব্দ করেছে স্থানীয় পুলিশ। অবৈধভাবে সুবিধাভোগীদের কাছ থেকে ফড়িয়ারা এই চাল কিনে সংগ্রহ করছিল, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফড়িয়ারা পালিয়ে যায়। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে ধান কাটা, পরিবহন, মাড়াই আর ঝাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার কৃষক। তবে ঝড় বৃষ্টির আগেই তারা ধান কাটা শেষ করতে চান। কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে হাওরের নিচু জমিতে পানি উঠতে পারে। এ পরিস্থিতিতে হাওরের কৃষকদের নিচু জমির ধান দ্রুত কেটে ফেলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অপরদিকে সারা দেশে কৃষকের ধান কাটার কার্যক্রমে সহায়তা করতে এবারও এগিয়ে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ ও ছাত্রলীগ। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড় ইউনিয়নের গ্যাড়াজুরের হাওরে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে আজ বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা। কঠোর লকডাউনে ঝালকাটিতে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের 2 বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। অনুরূপভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগের কর্মীরা মঙ্গলবার সকালে কৃষক সিরাজউদ্দিনের 30 শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক বিশেষ অনুষ্ঠান রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وثير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বে আমরা পবিত্র কোরআনের বর্ণনার আলোকে রোজা রাখার উদ্দেশ্য তথা মুত্তাকি বা খোদা সচেতনতার অধিকারী ব্যক্তির নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। রোজা রাখলেই কোনো ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে এমন গ্যারান্টি আল্লাহ দেননি। তিনি এটা বুঝাতে চেয়েছেন যে মানুষেরা আশাবাদী হতে পারে যে তাদের অনেকেই রোজা রাখার ফলে মুত্তাকি হতে পারেন। আল্লাহ তো সুনিশ্চিতভাবে জানেন কোন উম্মতের কত ব্যক্তি খোদা সচেতন হবেন। অনেকে বাহ্যিক দৃষ্টিতে রোজাদার হলেও আল্লাহ তাদের অন্তরে থাকা লোক দেখানো মনোভাব ও নিষ্ঠার অভাব সম্পর্কে জানেন। তাই আল্লাহ এটা বলেছেন যে রোজা ফরজ করা হয়েছে মুসলমানদের জন্য। মুসলমানরা আশা করতে পারে যে রোজা রাখার ফলে তাদের কেউ কেউ খোদা সম্পর্কে সদা সচেতন হবেন, আর এমন ব্যক্তিদের জন্য রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখেরাতে অনেক পুরস্কার ও সম্মান।
কেউ যখন মুত্তাকি হয় তখন তিনি ইসলামের বর্ণিত অদৃশ্য সব বিষয়ে বিশ্বাস রাখেন, নামাজ প্রতিষ্ঠা করেন এবং আল্লাহর দেয়া রিজিক হতে দান খয়রাত করেন। এছাড়াও আখেরাতের প্রতি তথা বিচার দিবসের প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখেন। আখেরাতের প্রতি সাধারণ বিশ্বাস বা ইমান রাখা খুবই ভালো ও জরুরি, কিন্তু সুনিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন হচ্ছে আরও উচ্চ পর্যায়ের ও মহান আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ইয়াকিনের অধিকারী ব্যক্তি যেন নিজ চোখে বেহেশতের সুখ ও দুজখের শাস্তি দেখতে পান, তাই তার পক্ষে কোনো অন্যায় বা হারাম কাজ কখনো জেনে শুনে করা সম্ভব হবে না। মুত্তাকি হতে হলে আখিরাতের বিষয়ে এমন নিশ্চিত বিশ্বাসে অর্জন করতে হবে, আর রোজা সেই সুযোগে এনে দেয়। আর যিনি পরকাল ও বিচার দিবসের প্রতি নিশ্চিত বিশ্বাস অর্জন করেন, তিনি ধর্মীয় অন্যান্য বিষয়ের সত্যতার ব্যাপারেও নিশ্চিত বিশ্বাস অর্জন করতে সক্ষম হন।
রোজা রাখার সুবিধা হল রোজাদার বৈধ অনেক কিছুই বর্জনের অভ্যাসে যখন অভ্যস্ত হন তখন হারাম কাজ বর্জন তো তার জন্যে আরও অনেক সহজ হয়ে যায়। আখেরাত বিচার দিবসের প্রতি সুনিশ্চিত বিশ্বাস মানুষকে সদা সচেতন এবং সব ধরনের পাপাচার থেকে দূরে রাখার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে বারবার এই দিনটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন মহান আল্লাহ। মহান আল্লাহ স্মরণ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। মহান আল্লাহকে ভালোভাবে চিনলে ও জানলে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। মহানবীর এক হাদিসে বলা হয়েছে, একমাত্র আমি ও আলী আল্লাহকে সবচেয়ে বেশি চিনি ও জানি। মহান আল্লাহকে চেনা ও জানার এক ভালো উপায় হল আসমাউল হুসনা সম্পর্কে জানা। সুন্দর এই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকতে বলেছেন স্বয়ং তিনি, অর্থাৎ আল্লাহ পাক নিজেই। মহান আল্লাহ রহমান ও রাহিম, তাই আমাদেরকেও রহমান ও রাহিমের রঙে রঙিন হওয়ার চেষ্টা করতে হবে।
মহান আল্লাহ ক্ষমাশীল তথা গফুর ও গাফফার, তাই আমাদেরকেও গফুর ও গাফফার হতে হবে আমাদের সাধ্য অনুযায়ী। মহান আল্লাহ সত্তার তথা পাপ ও দোষ গোপনকারী, তাই আমাদেরকেও অন্যদের দোষ ও পাপ গোপন রাখার গুণ অর্জন করতে হবে। এভাবে আমরা মহান আল্লাহর অনুসারী হতে পারি বাস্তব জীবনে। মানুষ হচ্ছে দুনিয়াতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি, তাই প্রতিনিধিকে অবশ্যই মূল কর্তার অনেক গুণের অনুসারী হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর 99টি নাম বা গুণের প্রতিফলন যার কাজকর্মে দেখা যাবে সে বেহেশতে যাবে। মহান আল্লাহর সবচেয়ে বিখ্যাত ও বহুল প্রচলিত শ্রেষ্ঠ এবং পরিপূর্ণ নাম হল আল্লাহ। আল ইলার সংক্ষিপ্ত রূপ হল আল্লাহ। ইলা মানে উপাস্য। আরবিতে আল শব্দটি বিশিষ্টতা বোঝাতে কোন শব্দের আগে ব্যবহার করা হয়। মহান আল্লাহর সব নামের প্রতিফলন রয়েছে এই মহান নামের মধ্যে। মহান আল্লাহর 99 নামের সমন্বয় বা সমাহার হয়েছে আল্লাহ নামের মধ্যে।
সূরা আনফালের দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা নিজ পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। এখন আমাদের ভেবে দেখা উচিত সারাদিনে আল্লাহর নাম আমরা যতবারই শুনি ততবার বা একবারও কি আমাদের মন কেঁপে ওঠে? আসলে আল্লাহকে ভালোভাবে চিনি না ও জানি না বলেই আমাদের এই অবস্থা। হাদিসে কুদসিতে এরশাদ হয়েছে, মহান আল্লাহ বলেছেন,
হে আদমের সন্তান,
তুমি কতবারই না বলছো আল্লাহ, অথচ তোমার অন্তরে রয়েছে আল্লাহ ছাড়া অন্য কিছু। তোমার ঠোঁট বলছে আল্লাহ আল্লাহ, অথচ তোমার অন্তরে রয়েছে অন্যের জন্য ভয় ও অন্যের উপর তুমি ভরসা রাখো। তুমি যদি আমাকে চেনো বা জানো তাহলে তোমার হৃদয়ে আমাকে ছাড়া আর কারো দরকার হবে না। আমাকে ছাড়া অন্য কাউকেই জীবনে তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে না।
মহান আল্লাহ যেন আমাদেরকে সবসময় তার প্রতি সচেতন হওয়ার তথা মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এবারে শোনা যাক অর্থসহ সপ্তম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার উদারতার ওসিলায় এদিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার এবং সৎ ব্যক্তিদের সাহচর্য লাভ করার তৌফিক দাও, হে আকাঙ্ক্ষাকারীদের আশ্রয়স্থল।
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শুনলেন। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, একুশে এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকা রাস্তায় যানবাহন ও মানুষ বেড়েছে দৈনিক প্রথম আলো। স্বল্প আয়ের দেশে লকডাউন কার্যকর করা কঠিন মানবজমিন। মুক্তিপণ না পেয়ে কোরআনের হাফেজকে হত্যা দৈনিক ইত্তেফাক। খালেদা জিয়ার সঙ্গে বাবুনগরীর কোনোদিন দেখা হয়নি কালের কণ্ঠ। লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 10 কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর দৈনিক যুগান্তর। কিভাবে ফের ক্ষমতায় আসতে পারে বিএনপি, জানালেন ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। কবিতার মুহূর্ত স্তব্ধ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে গেল কবি শঙ্খ ঘোষকে, আনন্দবাজার পত্রিকা। 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত 2,95,000, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুতেও। সংবাদ প্রতিদিন। শেষ 2 দফার ভোট একদিনে, কমিশনকে প্রস্তাব 2 বিশেষ পর্যবেক্ষকের। আজকাল শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে বা 2টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, স্বল্প আয়ের দেশে লকডাউন কার্যকর করা কঠিন, দৈনিক মানবজমিনে এমন মতামত নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের লকডাউন প্রসঙ্গে দৈনিক মানবজমিনে একটি খবর বের হয়েছে যে স্বল্প আয়ের দেশে লকডাউন কার্যকর করা কঠিন ব্যাপার। বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি ফেসবুকে এই মন্তব্য করেছেন এবং সেখানে বেশ পয়েন্ট আকারে তিনি উল্লেখ করেছেন কেন লকডাউন কার্যকর করা যায় না স্বল্প আয়ের দেশে। তো আমি প্রথমে আবারও যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই যে লকডাউন তো আসলে করোনা ভাইরাস মোকাবেলার জন্য কোনো ওষুধ না। লকডাউন দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করা যাবে না। করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারের পক্ষ থেকে বেশ কিছু শৃঙ্খলা বিধান করা জরুরি। এইগুলো যদি করা যায় তাহলে হয়তো কিছুটা সম্ভব। লকডাউন দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব না। এটার কারণ হচ্ছে যে সাম্প্রতিক গবেষণা বেরিয়ে এসেছে যে হাজারো রকমের রূপান্তর ঘটছে এই করোনা ভাইরাসের, কত রকমের ভ্যারিয়েন্ট আছে। তারপরে ইদানিং তথ্য বেরিয়েছে যে বাতাসের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, অর্থাৎ বাতাসের মাধ্যমে করোনা ছড়ায়। তাহলে আপনি বাতাস আটকাবির কি দিন? এছাড়া আমাদের দেশ যেহেতু ছোট দেশ, মানুষ অনেক বেশি, ঢাকা শহরের বা বিভিন্ন শহরে যে সমস্ত বস্তি আছে সেই সমস্ত বস্তিতে আপনি লকডাউন কার্যকর করবেন কি করে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না লকডাউন দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করা যাবে। তা যদি যেত তাহলে উন্নত দেশ বলতে যা বোঝায় তারা সবাই লকডাউন দিয়েই সফল হতো, কিন্তু চিত্রটি ভিন্ন।
ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার মানতে চাইছে না ইরান, কেন ইরান এই শক্ত অবস্থান নিল?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠী চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তারা ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনা করছে, দফায় দফায় বৈঠক হচ্ছে ইরানের সঙ্গে তাদের। এখানে আমেরিকা নেই। আমেরিকা না থাকার কারণ হচ্ছে যে আমেরিকা যেহেতু এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে সে কারণে তাদেরকে এখন পক্ষ হিসেবে গণ্য করছে না ইরান এবং অন্যরাও। তো তারা আবার পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায়, তাহলে ইরান সেখানে শর্ত দিয়েছে আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তাদেরকে অবশ্যই ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এখন তারা বলছে যে ধাপে ধাপে নেবে, একটার পর একটা, দুটোর পর দুটো ইরান একটা শর্ত বাস্তবায়ন করবে, তারা একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এরকম। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে যে না, একবারেই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ এর আগে ইরানের সাথে তারা প্রতারণা করেছে এবং শুধু প্রতারণাই করেনি, তারা পরবর্তীতে চুক্তি লঙ্ঘন করে গায়ের জোরে এই চুক্তি না মেনে লঙ্ঘন করে তারা ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, অথচ ইরান কিন্তু চুক্তি মেনে চলেছে। সেক্ষেত্রে ইরানের বক্তব্য হচ্ছে যদি এই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হয় এবং আমেরিকাকে এই সমঝোতায় ফিরতে হয় তাহলে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একেবারেই প্রত্যাহার করতে হবে, সম্পূর্ণভাবে, ধাপে ধাপে না। এটি আমি মনে করি ইরানের পক্ষ থেকে খুবই শক্তিশালী যুক্তি এবং যৌক্তিক বক্তব্য।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের দুটি খবরের বিস্তারিত। সব রেকর্ড ভেঙে ভারতে করোনায় একদিনে 2000-এর বেশি মানুষ মারা গেছেন, হাসপাতালগুলোতে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দিয়েছে, আর 24 ঘন্টায় করোনা আক্রান্ত 2,95,000, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর হার। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, করোনা মোকাবিলায় এখনই লকডাউন নয়, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে একথা কার্যত স্পষ্ট করেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড বিধি মেনে ও টিকাকরণের প্রক্রিয়ায় গতি এনেই এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে, কিন্তু লড়াই যে ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে তা ফের প্রমাণিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে, কারণ এবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা 3 লক্ষের দিকে এগোল। আজকালের খবরে লেখা হয়েছে, সারা দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও ক্রমশ ভয় ধরাচ্ছে করোনা, আর করোনা নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সারা দেশে লাগাতার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে রাজ্যে এখনও বাকি আরও 3 দফার ভোট, ভোট প্রচারে এদিন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যান এবং বালুরঘাটে নির্বাচনী সভা থেকে মমতা ব্যানার্জি দেশের করোনা বেড়ে যাওয়া নিয়ে বলেন, এটা ম্যানমেড নয়, এটা হল মোদি মেড ডিজাস্টার। দেশের করোনা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলে দেশকে করোনার মুখে ঠেলে দিয়ে এখন প্রধানমন্ত্রী বলছেন জনগণ নাকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পুরো করোনা পরিস্থিতিকে দেশের জনগণের ওপর ছেড়ে দিচ্ছেন মোদি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। প্রাথমিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সুরা যুখরুফের আলোচনা শেষ করেছিলাম, কাজেই আজ আমরা এর পরবর্তী সুরা অর্থাৎ সুরা দুখান নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই এই সুরার এক থেকে চার নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم
بسم الله الرحمن الرحيم حاميم সুস্পষ্ট কিতাবের কসম, আমি এটি নাজিল করেছি এক বরকতময় ও কল্যাণকর রাতে। আমি সব সময় সতর্ককারী ছিলাম, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত স্থির ও অনুমোদন করা হয়।
পবিত্র কোরআনের সাতটি সুরা মুকাত্তাত হরফ হা মিম দিয়ে শুরু হয়েছে। সুরা দুখানের আগের চারটি এবং পরে আরও দুটি সুরা হামিম দিয়ে শুরু হয়েছে। আগেও আমরা যেমনটি বলেছি, এই হরফগুলোর পর সাধারণভাবে পবিত্র কোরআনের বিশালতা ও মানব জাতির হেদায়েত এই মহাগ্রন্থের গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচিত হয়েছে। এই সুরায়ও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শপথ করেছেন যে কিতাবের বিষয়বস্তু সুস্পষ্ট এবং যার শিক্ষাগুলো সর্বকালের সব মানুষের হেদায়তের জন্য আলোকবর্তিকা, আর এ বিষয়টি এই মহাগ্রন্থের সত্যতার সুস্পষ্ট প্রমাণ। পরের আয়াতে আল্লাহ তাআলার কাছে এই কিতাবের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে, বছরের সর্বোৎকৃষ্ট সময় অর্থাৎ শবে কদরের রাতে এটি নাজিল হয়েছে।
এরপর শবে কদরের বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হয়েছে, এটি একটি বরকতময় রাত এবং এ রাতে কোরআন নাজিল হওয়ার ফলে মানবজাতির ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এই রাতে পরবর্তী এক বছরের জন্য সৃষ্টি জগতের সবার ভাগ্যের পাশাপাশি আগামী এক বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও নির্ধারিত হয়। এখানে বলা হচ্ছে এই কিতাব মানব জাতিকে সতর্ক করার জন্য নাজিল হয়েছে, যেমনটি নাজিল হয়েছিল এর পূর্ববর্তী গ্রন্থগুলো। মানুষ যাতে তার সৃষ্টির রহস্য ও চূড়ান্ত গন্তব্যের কথা ভুলে গিয়ে তার মূল্যবান জীবনকে বিপথে পরিচালিত না করে, সেজন্য মহান আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিটি যুগের জালিম ও পথভ্রষ্টদের জন্য এরকম আসমানি কিতাব ও নবী পাঠিয়েছেন এবং এই ধারার সর্বশেষ নবী ও রাসুল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম।
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, ইসলামী সংস্কৃতিতে কিছু কিছু দিনক্ষণ পবিত্র এবং এই সময়গুলো অত্যন্ত মর্যাদাবান। শবে কদর এমনই একটি সময় যখন কোরআন নাজিল হয়েছে এবং মানুষের এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। দুই, মানুষের আত্মিক উন্নতির জন্য রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ কারণে ইসলামে রাত্রিকালীন ইবাদত ও কান্নাকাটি করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে সমাজের বেশিরভাগ মানুষ উদাসীন, সেখানে জান্নাতের সুসংবাদ শোনানো চেয়ে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা বেশি জরুরি। এবারে সূরা দুখানের পাঁচ ও ছয় নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আমার পক্ষ থেকে আদেশক্রমে এবং আমি ছিলাম রাসূলগণের প্রেরণকারী, এসব আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
পবিত্র কোরআন নাজিল সম্পর্কে আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই দুই আয়াতে বলা হচ্ছে, কোরআন নাজিল ও রাসূলগণের নবুয়ত প্রাপ্তি এ দুটি বিষয়ই আল্লাহর নির্দেশে সংঘটিত হয় এবং বান্দাদের প্রতি করুণা ও দয়াপরবশ হয়েই তিনি তাদের কাছে হেদায়েতের এসব মাধ্যম পাঠান। এটা সুস্পষ্ট যে পার্থিব জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন সেগুলো তখনই পূর্ণতা পায় যখন এর সঙ্গে মানুষের চিরকালীন সুখের আবাসে থাকার প্রয়োজনীয় দিক নির্দেশনাও তাকে জানানো হয়। আর সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই যুগে যুগে নবী রাসূল ও আসমানি কিতাব পাঠানো হয়েছে। আল্লাহ নবী রাসূলও পাঠিয়েছেন মানুষের মধ্যে হতেই, যাতে তারা মানুষের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ হতে পারেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, পবিত্র কোরআনের আদ্যপান্ত প্রতিটি অক্ষর আল্লাহর বাণী, এখানে রাসুলের নিজস্ব কোনো বক্তব্য নেই। দুই, শুধু কিতাব নাজিল হওয়া যথেষ্ট নয়, এটির যেমন ব্যাখ্যাকারী প্রয়োজন তেমনি নিজেদের জীবনে এই কিতাবের দিক নির্দেশনা বাস্তবায়ন করে দেখানোর মতো আদর্শ মানব প্রয়োজন। যুগে যুগে নবী রাসুলগণ এই মহামানবের ভূমিকায় পালন করেছেন। তিন, মানব জাতিকে সৎ পথ প্রদর্শন আল্লাহ তাআলার রহমতের নিদর্শন, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ তার সৃষ্টিকর্তার এই রহমত থেকে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছে।
এবারে এই সুরার সাত ও আট নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই দুই আয়াতে আল্লাহ কি বলেছেন।
رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا إِن كُنتُم مُّوقِنِينَ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
যিনি আসমানসমূহ জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান, তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।
মক্কার মুশরিকরা আসমান ও জমিনের পাশাপাশি বাতাস ও বৃষ্টির মতো বিষয়গুলোর জন্য আলাদা আলাদা সৃষ্টিকর্তা স্থির করত এবং এগুলোর জন্য আলাদা আলাদা মূর্তি তৈরি করে সেগুলোর পূজা করত। কিন্তু এই আয়াতে তাদের সেই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূল্যে আঘাত এনে বলা হয়েছে, আসমান সমূহ ও জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী সব কিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ এবং তিনি একক সত্তা, এ কারণে তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য হতে পারেন না।
যদি কেউ আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সুনিশ্চিত হতে চায় তাহলে তার জন্য আল্লাহর একক সত্তা ও একক সিদ্ধান্তকারী ক্ষমতাই যথেষ্ট। আমাদের দৃষ্টিতে যা কিছু দেখা যায় তার সব কিছুতেই আল্লাহর একক সত্তার নিদর্শন ধরা পড়বে। কাজেই আমাদেরকে শুধুমাত্র তাঁর কাছে ধর্ণা দিতে এবং একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। তিনি শুধু যে সৃষ্টি জগতের প্রতিপালক তা নয়, বরং তিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং জীবন ও মৃত্যু তাঁরই হাতে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় হচ্ছে এই জীবন ও মৃত্যু, এবং এটি আল্লাহ তাআলার ক্ষমতার সর্বোৎকৃষ্ট উদাহরণ।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা, মালিক ও পালনকর্তা একই সত্তা এবং সেই আল্লাহর নিয়ন্ত্রণে সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে। দুই, আসমানি কিতাব নাজিল করেছেন আসমান ও জমিনের সেই একক স্রষ্টা আল্লাহ এবং তাঁর দেয়া বিধিবিধান প্রকৃতির বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিন, পূর্বপুরুষদের ভ্রান্ত বিশ্বাস ও রীতির অনুসরণ না করে মানুষের উচিত সেই আল্লাহর ইবাদত করা যিনি তাদের পাশাপাশি তাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কোরআনের আলো শুনলেন শ্রোতা বন্ধুরা। শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান পাকিস্তান তৃতীয় সীমান্ত ক্রসিং উদ্বোধন, পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত বলে প্রেসিডেন্ট রোহানের ঘোষণা। ইরানের ড্রোন শক্তির কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে, স্বীকারোক্তি দিলেন সেন্টকমের কমান্ডার ম্যাকেনজি। করোনা ভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, জানালেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.